بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، أحبتي في الله، السلام عليكم ورحمة الله وبركاته. আমরা এই পর্যন্ত যে আলোচনা আমার হয়েছে সেই আলোচনার কে আরেকটু স্পষ্ট করার জন্য আজকে যে আলোচনা হবে সেই আলোচনার ভিত্তিতেই আলোচনা হবে। শেখুল ইসলাম ইবনে রাহিমাহুল্লাহ পূর্বে যে বিষয়গুলো আলোচনা করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাতের উপর ঈমান পোষণ করা ওয়াজিব এমন ভাবে যে কোন ধরনের পরিবর্তন করা যাবে না, তার কোন এগুলোকে অনর্থক সাব্যস্ত করা যাবে না, এগুলোর কোন আকার আকৃতি কোন সদৃশ তুলনা নির্ধারণ করা যাবে না, কোন ধরনের পরিবর্তন বিবর্তন কিংবা আকার আকৃতি সেব্য করা কিংবা এগুলোকে অনর্থক সাব্যস্ত করা কিংবা এগুলোকে এগুলোর কোন সমতুল্য বা কোন উপমানের ব্যতীত আল্লাহর আসমা এবং সিফাতের উপরে ঈমান পোষণ করা ওয়াজিব। এরপরের যে টেক্সট, এই টেক্সটে উনি বলতেছেন বাল ইউমিনু আন্নাল্লাহ সুবহানাহু লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়া আস-সামিউল বাসীর ফালা ইয়ুনা আনহু মা ওয়াসাফা বিহি নাফসাহু ওয়া লা ইউহাররিফুনা কালিমা আম মাওয়াদিহি। এর অর্থ হচ্ছে বল ইউমিনুন, যেহেতু আল্লাহর উপরে ওইভাবে ঈমান, আল্লাহর আসমা এবং সিফাতের উপরে ঈমান আনা উচিত যেভাবে পূর্বে আলোচনা করা হয়েছে, এবার বলতেছেন যে এ কারণেই আহলুল জামা তারা আল্লাহর উপরে বিশ্বাস পোষণ করেন, এই বিশ্বাস পোষণ করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়া আস-সামিউল বাসীর, তার সদৃশ কোন বস্তু নেই, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। ফালা ইউনফাউনা আনহু মা ওয়াসাফা বিহি নাফসাহু, আর এ কারণেই আহলে সুন্নাহ ওয়াল জামাআ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে যে সকল গুণে গুণান্বিত করেছেন সেগুলোকে তার থেকে সেগুলোকে অস্বীকার করেন না, ওয়ালা ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি, এবং আল্লাহর আসমা এবং সিফাত এ সম্বলিত যে বাক্যগুলা সেগুলোকে যে শব্দ বা বাক্যগুলা এগুলোকে এগুলোতে কোনো পরিবর্তন করেন না, অর্থগত কোনো পরিবর্তন করেন না এবং এগুলার শাব্দিক কোনো পরিবর্তন করেন না, বরং গুলা যে অর্থ বহন করে বাহ্যিক ভাবে যে অর্থ বহন করে সেই অর্থকেই গ্রহণ করেন। এই হল মূল টেক্সটের অর্থ। এখন এই সম্পর্কে শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহ এবং শেখ ফৌজান হাফিজাহুল্লাহ এর ব্যাখ্যায় যেটুকু বলেছেন আমরা সংক্ষিপ্ত ভাবে সেটুকুর আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এখানে বলা হয়েছে যে বল ইউমিনুন বিআন আল্লাহ সুবহানাহু লাইসা কামিসলিহি শাই, এটি হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আকীদা, যে তারা এই বিশ্বাস পোষণ করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল নাম যে সকল গুণাবলী গুণাবলীতে নিজেকে গুণান্বিত করেছেন কিংবা আল্লাহর যে সিফা যে নাম এবং গুণাবলীর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেগুলোতে কোন ধরনের তাহরিফ তাতিল তাকিয়িদ কিংবা তামসিল ব্যতীত এগুলোর উপরে অনুসরণ করেন। যেমন সূরাতে শুরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়া আস-সামিউল বাসীর, যে আল্লাহর সদৃশ কোন বস্তু নেই, তো এর দ্বারা এই আয়াতের দ্বারা প্রথমে যারা মুমাসসিলা যারা আল্লাহর কোন সদৃশ বা উপমা নির্ধারণ করে তাদেরকে প্রতিহত করা হয়েছে, তাদেরকে রাদ করা হয়েছে যে আল্লাহর কোন মিশাল নেই কোন উপমা নেই। এবং মুহাম্মদ সামিউল বাসির এই আয়াতের শেষের অংশটুকু যেটুকু যে আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, একথা বলে আল্লাহর যে সিফাত আছে সেটাকে প্রমাণ করছে যে আল্লাহ সামি আল্লাহ বাসির এ ধরনের আরো অনেক সিফাত রয়েছে। এর দ্বারা মুআত্তিলা সম্প্রদায় যে যারা আল্লাহর গুণাবলীকে অনর্থক বা এগুলোকে অর্থহীন করে কিংবা বলে যে আল্লাহর কোন গুণ নেই, তাদেরকে প্রতিহত করা হয়েছে। একই আছে মুআত্তিলা সম্প্রদায় এবং মুআত্তিলা সম্প্রদায় উভয়কেই প্রতিহত করা হয়েছে, তাদেরকে তাদের দাবিকে বাতিল করা হয়েছে। যে তোমরা যেভাবে মনে করো যে আল্লাহর কোন মুআত্তিলা সম্প্রদায় যারা যেভাবে মনে করে যে আল্লাহর মখলুকের সাথে বাস্তব বস্তুর সাথে আল্লাহর তুলনা করা যেতে পারে, হ্যাঁ যেমন ঠিক না, কারণ আল্লাহর মতো কোনো বস্তু নেই। ঠিক তেমনি ভাবে হুবানিউল বাসির বলে বলা হয়েছে যে যারা আল্লাহর আসমা এবং সিফাতকে অস্বীকার করে কিংবা এগুলোকে বাতিল সাব্যস্ত করে অনর্থক সাব্যস্ত করে তাদের কথাও ঠিক নয়। এখানে এই দুইটা সম্প্রদায় কি সম্প্রদায়ের দাবিকে বাতিল সাব্যস্ত করা হয়েছে। তো আয়াতে ওয়াহুয়া সামিউল বাসির লাইসা কামিসলিহি শাইউন ওয়াহুয়া সামিউল বাসির, আয়াতের অংশ প্রথম অংশে অংশটুকু না সূচক এবং পরবর্তী বাক্যটুকু হইল কি হা সূচক। যেটুকু আমরা দেখি কামিসলিহি শাইউন, তার মতো কোন বস্তু নেই। এখানে একটা জিনিসকে অস্বীকার করা হয়েছে যে আল্লাহর মতো কোনো বস্তু নেই। প্রথমত যে আল্লাহ সুবহান ওয়া তাআলাকে সকল প্রকার দোষ এবং ত্রুটি থেকে মুক্ত, মানে ত্রুটি থেকে মুক্ত করা হয়েছে। কারণ যদি আল্লাহর মতো কোনো বস্তু হয়, সৃষ্ট কোনো বস্তু আল্লাহর মতো হয়, তা প্রতিটি সৃষ্ট বস্তুর মধ্যে বস্তু কোন না কোন দিক থেকে ত্রুটিপূর্ণ। এবং যদি আল্লাহর মতো কোনো বস্তু হয়, যেটার সাথে আল্লাহর উদাহরণ চলতে পারে, এমন কোন বস্তু যদি অস্তিত্ব থাকে, তাহলে বুঝতে হবে যে এর মধ্যে ত্রুটি আছে। তাআলা আল্লাহু আন যালিক উলুউন কাবীরা, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল প্রকার পরিপূর্ণ গুণাবলীতে গুণাবলী সম্বলিত, গুণাবলীর অধিকারী, তার মধ্যে কোন ধরনের ন্যূনতম কোন দোষ বা কোন ধরনের ত্রুটি নেই। এ কারণে আয়াতে প্রথমে যে আল্লাহর মতো কোনো বস্তু নেই এই বিষয়টাকে নিষেধ করা হয়েছে। নিষেধ করার কারণ এটাই যে যদি আল্লাহর মতো কোনো বস্তু হয়, তাহলে সৃষ্ট প্রতিটি বস্তুর মধ্যেই কোন না কোন দিক থেকে এটা অপূর্ণ থাকে, এটার মধ্যে দোষ থাকে, ত্রুটি থাকে। সুতরাং আল্লাহ যদি ওই সৃষ্ট কোন বস্তুর মতো হয়ে থাকেন, তাহলে তো বুঝতে হবে যে আল্লাহর মধ্যেও ত্রুটি আছে। তাই প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো কোনো বস্তু নেই। পরিপূর্ণ গুণাবলী অধিকারী, পরিপূর্ণ গুণাবলী অধিকারী, সর্বধরনের পবিত্রতা এবং মহিমান্বিত গুণাবলীর অধিকারী একমাত্র আল্লাহ ওয়া তাআলা। লাইসা কামিসলিহি শাইউন, সকল এই একথা বলে সকল প্রকার দোষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মুক্ত করা হয়েছে, আল্লাহর পবিত্রতা ঘোষণা করা হয়েছে। আর এরপরে বলা হয়েছে ওয়াহুয়া সামিউল বাসির, এরপরে আল্লাহর জন্য পরিপূর্ণ গুণাবলী যেগুলো আছে সেগুলোকে প্রতিষ্ঠিত করা হয়েছে যে আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। প্রথমে আয়াত থেকে সকল প্রকার ত্রুটিকে আল্লাহকে বিমুক্ত ঘোষণা করা হয়েছে, অতঃপর আল্লাহর জন্য পরিপূর্ণ গুণাবলীগুলো প্রতিষ্ঠিত করা হয়েছে। তো এটা যেমন ওলামায়ে সালাফদের ভাষায় এ কারণেই বলা হয় যে আত-তাখলিয়া ক্বাবলা আত-তাহলিয়া, আত-তাখলিয়া ক্বাবলা আত-তাহলিয়া, যে কোন জিনিস সাজানোর পূর্বে। হ্যাঁ, এখানে তো আয়াতে তো এইভাবেও বলা যেতে পারতো যে ওয়াহুয়া সামিউল বাসির লাইসা কামিসলিহি শাই, আগে যে আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, মত কোন বস্তু নেই, ওই তার মত কোন বস্তু নেই, ওই কথাটা পরেও বলা যেত। কিন্তু ওই কথাটা বলতে যে উদ্দেশ্য, ওই উদ্দেশ্যটা পরিপূর্ণভাবে কি হতো না, প্রতিফলিত হতো না, যার কারণে প্রথমে আল্লাহকে ত্রুটি মুক্ত করা হয়েছে, ঘোষণা করা হয়েছে, তারপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জন্য তার যে পরিপূর্ণ গুণাবলী প্রতিষ্ঠিত করা হয়েছে। আর এটাকেই সালাফদের ভাষায় বলা হয় যে আত-তাখলিয়া ক্বাবলা আত-তাহলিয়া, যে কোন জিনিসকে সাজানোর পূর্বে এটাকে আগে খালি করো, কোন জিনিসকে সাধন করবে এটাকে খালি করতে হবে। যেমন আমরা বাহ্য তো দেখি যে যদি আপনার বাসার একটা রুম যদি আপনি ওইটাকে ডেকোরেশন করতে চান কিংবা ওইটাকে পেইন্ট করতে চান, তাহলে ঘরের অন্যান্য আসবাবপত্র যেগুলো আছে ওইগুলো বাইরে বের করা হয়, তারপরে ঘরটা সাজানো হয়, ওইটাকে পেইন্ট দেওয়া হয়। প্রথমে ওইটাকে খালি করতে হয়, তারপরে ইচ্ছা মতো ওইটাতে আপনি পেইন্ট দেন। তো এই কারণেই প্রথমে আমরা নিজেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র ঘোষণা করলাম, হ্যাঁ, যে আল্লাহর মতো কোনো বস্তু নেই, সকল প্রকার ত্রুটি থেকে তিনি মুক্ত। আর এরপরে যে আল্লাহ সর্বস্কৃতা সর্বদ্রষ্টা, এই বলে আল্লাহর পরিপূর্ণ গুণাবলী গুলো প্রতিষ্ঠা করা হলো। আমরা যদি কালিমাতুত তাওহীদ যেটা শাহাদার দিকে যদি আমরা দো করি, সেখানে বলা হয়েছে লা ইলাহা, এরপরের বাক্যটা আসছে ইল্লাল্লাহ। প্রথমে বলা হয়েছে লা ইলাহা, যে আল্লাহ ব্যতীত, হ্যাঁ, লা ইলাহা কোনো মাহবুদ নেই। প্রথমে বলা হয়েছে কোনো মাহবুদ নেই, তারপরে বলা হয়েছে ইল্লাল্লাহ, মাত্র আল্লাহ ব্যতীত। ওইটা বলার কারণ ওই একই কারণ যে ওইখানে প্রথমে ওই শাহাদার মাধ্যমে আমরা এইটুকু ঘোষণা করতেছি যে আমাদের অন্তরে সকল প্রকার বাতিল উপায়ের যে সন্দেহ বা সংশয়, হ্যাঁ, এগুলো থেকে আমরা আমরা অন্তরকে মুক্ত এবং মুক্ত ঘোষণা করি, যে আমাদের অন্তরে, আমাদের মুখে, আমাদের কথায় কোনো উপায় স্থান নেই। তারপরে শুধুমাত্র একজন উপায় স্থানটি সেখানে দেয়া হয়েছে, স্থান দেওয়া হয়েছে আল্লাহ, ইল্লাল্লাহ। প্রথমে অন্তরকে সর্বপ্রকার উপাস্য থেকে মুক্ত করে একক আল্লাহর, আল্লাহকে মেনে নেওয়া হয়েছে, ইল্লাল্লাহ। এটি হইল গিয়ে এর মধ্যে এই যে হিকমা, যে যদি অন্তরে যদি আরো বিভিন্ন যত ধরনের অপ বা যত ধরনের দোষ ত্রুটি আছে, এগুলাকে প্রথমে, এগুলা থেকে অন্তরকে প্রথমে পরিষ্কার করতে হবে। লা ইলাহা বলে সেটাই করা হয়েছে। যত ধরনের তাগুত আছে, সব তাগুত উপস্থিতি, এগুলাকে বিলুপ্ত করে ঘোষণা করা হয়েছে, যে আমি সবকিছুকে পরিত্যাগ করলাম আর মেনে নিলাম শুধু একজনকে, ইল্লাল্লাহ। আমার অন্তরে কিছু শুধু একজনকে, তিনি হলেন আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই হলো আত-তাকলিয়া ক্বাবলা আত-তাহলিয়া। কারণ মন্দের সে ভালোর মিশ্রণ ঘটতে পারে না, এর জন্য যেমন যেমন আরো যেমন আমরা আমাদের জীবনে আরো অনেক কিছু দেখি, যেমন একটা কার্ড যদি আপনি আপনার একটা আত্মপত্র দিয়ে বার্নিশ করার আগে ওইটাকে ভালো করে পরিষ্কার করা হয়, ওইটাকে ভালো করে পরিষ্কার করা হয় যাতে পেইন্ট ওইটার মধ্যে ভালো করে লাগে। তো লা ইলাহা ইল্লা, লা ইলাহা বলে ওই অন্তরকে পরিষ্কার করে দেওয়া হয়েছে, সবকিছু ফেলে দেওয়া হয়েছে, সব বাতিল, সবই বাতিল। এরপরে যাকে বসানো হয়েছে তিনি হলেন ইল্লাল্লাহ। তো লাইসা কামিসলিহি শাইউন, উল্লেখিত আয়াতে ঠিক তেমনি লাইসা কামিসলিহি শাইউন বলে ওই ঘোষণায় দেওয়া হয়েছে যে সবকিছু, সব তোর মুমাসালাত, হ্যাঁ, তার মতো কিছু নেই, এটাকে এই এই ঘোষণা দিয়ে সবকিছু পরিষ্কার করে দেওয়া হয়েছে। তারপরে আল্লাহর পূর্ণতা ঘোষণা দেওয়া হয়েছে, বহু আছে বসে। তো সব দিনের কাজে এবং আকিদার কাজে, আকিদার ক্ষেত্রে আমাকে এটাই করতে হবে যে আত-তাকলিয়া ক্বাবলা আত-তাহলিয়া, নিজের অন্তরকে সব ধরনের বাতিল উপাস্যর প্রতি কোন ধরনের বিশ্বাস থেকে পরিপূর্ণরূপে মুক্ত করতে হবে, এবং একমাত্র আল্লাহর প্রতি যে দৃঢ় বিশ্বাস, দৃঢ় ইমান ময়ের মধ্যে দেখে নিতে হবে, পোষণ করতে হবে। যেমন এই যে এখানে লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর মতো কিছু নেই, এখানে সব ধরনের যে মুমাসালাত বা উপমা তুলনা, এগুলাকে বাতিল করা হয়েছে এই কারণে যে এই বাতিলটা বিভিন্ন ভাবে উপমা যে তুলনা দেওয়া যেতে পারে, তুলনা বিভিন্ন ধরনের হয়, যত প্রকার তুলনাই হোক না কেন, ইভেন একটার সাথে একটাকে কম্পেয়ার করা, হ্যাঁ, আল্লাহর সাথে কোনো বস্তুকে তুলনা করা, কম্পেয়ার করা, এটাও কিন্তু নিষিদ্ধ। যেমন যদি আপনি বলেন যে আমার এই যে তলোয়ারটা, এই তলোয়ারটা আমার লাঠি থেকে ভালো। আপনি কথাটা বললেন যে আমার এই তলোয়ারটা লাঠি থেকে ভালো, তো বেরিয়ে কি আপনি ওই তলোয়ারকেই দিলেন, কিন্তু এরপরেও যেহেতু কমার করতে যে তলোয়ারকে একটা লাঠি একটা লাঠির সাথে কম্পেয়ার করছেন, তো কবিতা বলা হয়েছে যে যদি এদের কিছু বলা হয় ألم تر أن السيف ينقص قدره إذا قيل إن السيف أمضى من العصا এই ধরনের কথা বলা যে আমার তলোয়ারটা লাঠি থেকে ভালো, এই ধরনের কথা বললে ওইটা তলোয়ারের মানহানি ঘটে, কারণ তলোয়ার তো তলোয়ারই, লাঠি লাঠি, লাঠির সাথে তলোয়ারের এটা এটা যে লাঠি থেকে তলোয়ার ভালো এই কথাটা বলে কিন্তু তলোয়ারের মানহানি হলো, তলোয়ারের তলোয়ারের একটা মান বাড়ানো হয়নি, কারণ ওইটার সাথে এটার কম্পেয়ারই হতে পারে না। একজন্য কেউ যদি এভাবে বলে যে এদের না একটা উপমা দিয়ে যদি আল্লাহর আল্লাহর ফজিলত বা আল্লাহর মর্যাদাও দেখাতে চায় তারপরে এটা গ্রহণযোগ্য না, এটা নিষিদ্ধ, কারণ এটা কম্পেয়ারের কোন বিষয়ই না, কোন দিক থেকেই কম্পেয়ার করা যাবে না, কারণ একজন হলেন পরিপূর্ণ গুণাবলীর অধিকারী আর জগতের অন্য সব যার সাথে তুলনা করা হয় না কেন ওইটা যে কোনো না কোনো দিক থেকে ওইটা ত্রুটিপূর্ণ। আর জাতুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দিক থেকে সম্পূর্ণরূপে ত্রুটিমুক্ত এবং পরিপূর্ণ গুণাবলীর অধিকারী। সুতরাং যে ত্রুটিমুক্ত এবং যে ত্রুটিপূর্ণ, ত্রুটিমুক্ত একটা বিষয়কে ত্রুটিপূর্ণ বস্তুর সাথে কোন অবস্থাতেই তুলনা করা যেতে পারে না। এখন যদি কারো কেউ ভালো উদ্দেশ্য করে থাকে কিংবা এটার সুপেরিয়রিটি দেখানোর জন্য এটা করে থাকে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে, যেমন তলোয়ার এবং লাঠির ক্ষেত্রে। তো বস্তুর ক্ষেত্রে যদি এই ধরনের একটা উপমা গ্রহণযোগ্য হতে পারে না তাহলে খালেক খালেকের সাথে মখলুকের ধরনের তুলনা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে, কোন অবস্থাতেই হতে পারে না। এখন এই জায়গাতে একটা প্রশ্ন আসতে পারে যে কোরআনে কেরিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো নিজেই অনেক জায়গায় বলছেন যে আল্লাহু খাইরুন আম্মা ইউশরিকুন, যে আল্লাহ ভালো না তারা যাদেরকে অংশীদার সাব্যস্ত করে তারা। হ্যাঁ, কোরআনে কেরিমে এই যে সূরা বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল আনতুম আ'লামু আমিল্লাহ, তা বেশি জানো না আল্লাহ বেশি জানেন। প্রশ্ন আসতে পারে এগুলো দিয়ে যে এখানে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে বস্তুর সাথে নিজে কম্পেয়ার করলেন, এই এই যে এই যে কথাগুলো এখানে এই বিষয়ে কোনো সন্দেহ বা সংশয় অবকাশ নেই। তার কারণ হলো এখানে যে কথা বলা হয়েছে যে আনতুমা আলামু আমিল্লাহ, তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানেন। হ্যাঁ, বা অন্য আয়াতে যেটা বলছে আল্লাহু খাইরুন আম্মা ইউশরিকুন, আল্লাহ ভালো না তারা যাদেরকে অংশীদার করে তারা ভালো, এখানে এই কথাগুলো কম্পেয়ার করার জন্য বলা হয়নি, তাদেরকে চ্যালেঞ্জ করার জন্য ওই বিষয়টাকে অস্বীকার করার জন্যই এটা বলা হয়েছে। এটা এটা চ্যালেঞ্জমূলক বাক্য যে অবশ্যই তারা কিনা কোনো অবস্থাতেই তাদের অংশীদারগণ ভালো না। আনতুমা আলামু আমিল্লাহ, তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানেন, এই কথা এটা চ্যালেঞ্জ করা হয়েছে যে অবস্থাতেই তোমরা বেশি জানো না, এই বাক্যগুলো এটা কম্পেয়ারের জন্য বলা হয়নি। যে বিষয়টাকে যার সাথে কম্পেয়ার করা হয়েছে ওইটার অপূর্ণতা এবং এটা যে কোনো কম্পেয়ারের বিষয় না সেটাকে অস্বীকার করার জন্য, সেটা বিষয় না সেটা বোঝানোর জন্যই ওই বিষয়টা তাদেরকে চ্যালেঞ্জ করার জন্যই এইটুকু বলা হয়েছে। যেমন সূরাতুন নাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আফামান ইয়াখলুকু কামান লা ইয়াখলুক আফালা তাযাক্কারুন, যে আফামান ইয়াখলুকু যিনি সৃষ্টি করেন, কামান লা ইয়াখলুক যে সৃষ্টি করে না, উভয় কি সমান? আপনারা তাদের কারণ তোমরা কেন বিষয়টা চিন্তা করো না। এখানে যে সৃষ্টি করে যিনি সৃষ্টি করেন এবং যে সৃষ্টি, হ্যাঁ, এই যে দুইজনের কথা বলা হয়েছে এই কথাটা এখানে কম্পেয়ার করার জন্য বলা হয়নি, বরঞ্চ এইটুকু বোঝানোর জন্যই যে সৃষ্টিকর্তা এবং সৃষ্ট কখনোই সমান হতে পারে না, এটা কি সমান ওইটাই তাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে এবং ওই বিষয়টাকে টুথালি অস্বীকার হয়েছে। সুতরাং এই এই প্রশ্ন আর কারো মনে দেখা দেওয়ার কথা নয়। আর এই এই বিষয়ে এই তো গেল যেগুলো কোরআনে কারীমের থেকে দিন, এবং এছাড়া যে বুদ্ধি বা যুক্তিভিত্তিক যে দলিল সেটা হচ্ছে যে আকল বা বুদ্ধি কখনো এটা মেনে নিতে পারে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে যিনি রব হবেন, যিনি মালিকুল মুলুক হবেন, তার মধ্যে পরিপূর্ণ গুণাবলী থাকবে না, এটা কোনো বিবেক বা কোনো যুক্তি এটা বলতে পারে না। হ্যাঁ, যিনি রব হবেন, যিনি ইলাহ হবেন, মাবুদ হবেন, যুক্তি এবং বিবেকের দাবি এটা যে তিনি পরিপূর্ণ সিফাত এবং পরিপূর্ণ গুণাবলীর অধিকারী হবেন। আর যিনি পরিপূর্ণ গুণাবলীর অধিকারী হবেন তাকে অপূর্ণ গুণাবলীর অধিকারী কারোর সাথে কোন অবস্থায় তুলনা করা যাবে না। যিনি পূর্ণ গুণাবলীর অধিকারী হবেন, যিনি রব হবেন, যিনি মাবুদ হবেন, তিনি হবেন সব ধরনের ত্রুটি থেকে মুক্ত। যে আল্লাহ সব ধরনের ত্রুটি মুক্ত তাকে ত্রুটিপূর্ণ জিনিসের সাথে তুলনা করা যায় না। যেমন এ কারণেই ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম তার জাতিকে তার পিতাকে বললেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইয়াবসির ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে পিতা, তুমি কেন এমন কিছু আবাদত করছো যেটা কোনো কিছু শুনেও না, কোনো কিছু দেখাও না? তো এই যে দেখা শোনা, তারপরেও মানুষ যেগুলো দেখে কিংবা মানুষ দেখে তার মধ্যে হয়তো ওইগুলো থাকতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে যে গুণাবলী গুলো আছে ওই গুণাবলী যদিও থাকে কিংবা থাকতে পারে, কিন্তু সেগুলো কোনো অবস্থাতেই পরিপূর্ণ না, এগুলো কোনো না কোনো দিক থেকে অপূর্ণ এবং ত্রুটিপূর্ণ, এগুলো ত্রুটিমুক্ত না। যেমন গতকালের আলোচনায় আমি বলছিলাম, যেমন অনেক আমরাও দেখি, আমরাও শুনি, কিন্তু আমাদের দেখাটা এক জায়গায় সীমাবদ্ধ, আমাদের শোনাটা একটা এরিয়ার মধ্যে বদ্ধ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই দেখা ওইটা হলো কি চিরন্তন দেখা এবং সর্বব্যাপী দেখা। তো ওইটার সাথে এটার কোনো তুলনা করা যায় না এবং যাবেও না। এই হলো এই বিষয়ে আমাদের প্রাথমিক আলোচনা, যে এ বিষয়ে আরেকটা প্রশ্ন, একটা প্রশ্নের উত্তর আমরা যেটা দিলাম যে ওই যে তুলনা সুবহানাহু তাআলা যে মিসাল গুলো দিয়েছেন সেখানে এই মিসাল গুলো কম্পেয়ার করার জন্য না, বরং সেটাকে চ্যালেঞ্জ করার জন্য, সেটাকে অস্বীকার করার জন্য, সেটাকে যে সর্বাবস্থা এটা যে ইম্পসিবল কোন অবস্থায় সম্ভব না সেটা বোঝানোর জন্য এটুকু বলা হয়েছে। যদি কেউ যদি বলে যে কোরআন আরবি, হ্যাঁ, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে কারীমে আমাদেরকে যা কিছু বলছেন সেটা তো আমাদের বুঝার জন্যই বলছেন, আর আমরা যেভাবে বুঝি সেভাবেই তো আল্লাহ বলছেন। কোরআনে কারীম আরবি, আমরা আরবি, মনে করেন আমরা না নাই হলো আমরা তো বাঙালি, কিন্তু যাদের প্রতি যে সময় কোরআন অবতীর্ণ হয়েছিল তারা তো আরবি দেন, তারা তো কেউ বলতে পারতেন এটুকু যে আমরা আরবি, কোরআন আরবি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি তো তাই নাজিল করছেন, ওই ভাষাতেই নাজিল করছেন, আমাদেরই বলছেন যে আমরা বুঝি, আমাদের অবোধগম্য কিছু তো বলার কথা না আল্লাহ। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতের কথা বলছেন, তার চেহারার কথা বলছেন, তার শোনার কথা বলছেন, হ্যাঁ, দেখার কথা বলছেন, তো ওই বিষয়গুলো আমরা যেভাবে বুঝি সেভাবেই তো সেগুলোকে গ্রহণ করা দরকার। এটা একটা প্রশ্ন বা সংশয় দেখা দিতে পারে। এই প্রশ্নের উত্তরে আমরা কি বলবো? প্রশ্নটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেন তা তো আমাদের বোঝার জন্যই বলেছেন, আমরা যেভাবে বুঝি সেভাবেই বলেছেন, অবোধগম্য ভাষায় কিছু বলেন। তো কোরআনে কারীমে আল্লাহ তাআলা তার নিজের হাত, চোখ, শোনা, দেখা এগুলোর কথা বলেছেন, এই সিফতগুলা, এই সিফতগুলা যেহেতু বলেছেন তাহলে তো উনি আমরা যেভাবে বুঝি সেভাবেই তো উনি এটাকে করে বলেছেন, আমাদের অবোধগম্য ভাষায় তো বলেননি। তো আমরা বুঝি হাত বলতে আমরা যেটা বুঝি আমাদের হাতের মতো, আমরা চোখ বলতে বুঝি আমাদের মতো, আমরা চেহারা বলতে বুঝি আমাদের চেহারার মতো, তো হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেভাবে বুঝি সেভাবেই যখন বলেছেন সুতরাং এইগুলা আমাদের গুণের সাথে ওইগুলোর তুলনা করা এটা কেন নিষিদ্ধ হবে? তো আমরা বলবো যে আসলে এই যে কথা যেটা, এটা হইলে গিয়ে একটা অনর্থক এবং একটা অমূলক একটা প্রশ্ন বা অমূলক একটা ধারণা। আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে আমরা বুঝি সেভাবে কি করেছেন, আমাদেরকে বলেছেন কোরআনে কারীম সেভাবেই অবতীর্ণ করেছেন, ওই ভাষাই বলেছেন যেটা আমরা বুঝি। তার যে গুণাবলীর কথা বলেছেন ওই গুণাবলীর কথাও ওইভাবে বলেছেন যেভাবে আমরা বুঝি, কিন্তু এর অর্থ এই না যে আল্লাহর গুণাবলীকে তার মখলুকের গুণাবলীর সাথে তার সৃষ্টির গুণাবলীর সাথে তুলনা করে আমাদেরকে বুঝতে হবে। কারণ এর বাহ্যিক অর্থটা তো অবশ্যই আমাদের বোধগম্য ভাষায় আল্লাহ বলেছেন, আল্লাহ হাত বলেছেন, ইয়াদ, এখানে এমন কোন ল্যাঙ্গুয়েজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউজ করেননি যে ল্যাঙ্গুয়েজ আমরা বুঝি না। ইয়াদুনের অর্থ হাত, এটা সবার বোধগম্য, বোধগম্য ভাষায় তো আল্লাহ নাজিল করেছেন, বলেছেন তো বোধহয়। তো ওই হাতের অর্থটাকে হাত হিসাবেই আমরা গ্রহণ করব, সেখানে তুলনা করার কি প্রয়োজন? কারণ প্রত্যেকটা একটা গুণে যে গুণের কথা বলা হয়েছে, আল্লাহর যে গুণাবলীর কথা বলা হয়েছে, সে গুণাবলীটা হবে আল্লাহর জাত অনুযায়ী। প্রত্যেকটা গুণই হয় তার মূল বিষয় বা বস্তুর গুণ, এটাকে অন্য বস্তুর গুণ হিসাবে গ্রহণ, গুণের সাথে তুলনা করা বা অন্য গুণ বলে গণ্য করা এটা ঠিক না। যেমন যেমন কলমের গুণের সাথে যদি কাগজের গুণাবলী বা কাগজের যে বৈশিষ্ট্য, একটা কলমের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যের সাথে কাগজের বৈশিষ্ট্যকে তুলনা করা যায় না। তো খালেকের তুলনার সাথে, সৃষ্টিকর্তার বৈশিষ্ট্যের সাথে সৃষ্ট বস্তুর বৈশিষ্ট্যকে তুলনা করা এটা কোনো অবস্থাতেই যুক্তিসঙ্গত। আর তাদের যে দাবি যে আল্লাহ যেটুকু বলছেন আমরা যেভাবে বুঝি সেভাবেই বলছেন, হ্যাঁ আমরা যেভাবে বুঝি সেভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আল্লাহ ইয়াদুন শব্দ ব্যবহার করছেন, ইয়াদুন অর্থ হলো হাত, তো ইয়াদুনের অর্থটা তো এটা সবারই জানা, ওয়াজহুন এটার অর্থ চেহারা, সেটা সবারই জানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের যথাসব সিফাত বর্ণনা দিয়েছেন, সবগুলোর অর্থই আহলে আরবের জানা, আরববাসীদের জানা। সুতরাং আল্লাহ অবোধগম্য ভাষাতে কিছু বলেননি যে ওইটাকে বোধগম্য করার জন্য মখলুকের সাথে তুলনা করে তারও এটাকে বুঝতে হবে, ওই প্রয়োজন তো হয়নি, সেটার প্রয়োজন নেই। যেমন যদি বলা হয় যে উটের হাত আছে, উটের হাত, উটের হাত থেকে বোঝার জন্য এখন কি বুঝতে হবে যে ওই যে মানুষের যেমন হাত তেমনি ওই হাত, উটের হাত ওই কথাটাকে বোঝার জন্য বা উটের ওই পার্টসটাকে বুঝার জন্য কি মানুষের কোন পার্টসের সাথে ওইটার কম্পেয়ার করা দরকার? উটের হাত উটের হাতই, মানুষের হাত মানুষের হাত, উটের হাতকে বুঝার জন্য কিংবা কলমের গুণকে বুঝার জন্য বৈশিষ্ট্যকে টেনে আনার দরকার নেই। গাড়ির গুণাবলীকে গাড়ির বৈশিষ্ট্যকে বোঝার জন্য গুড়ার বৈশিষ্ট্যের সাথে এটা তুলনার প্রয়োজন নেই। এমনি ভাবে খালেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বৈশিষ্ট্য, সেই রূপণ গুণাবলী এবং বৈশিষ্ট্যকে বোঝার জন্য সেটাকে মখলুকের বৈশিষ্ট্যের সাথে তুলনা করার কোন প্রয়োজন নেই। সেটাকে যে ভাষায় বলা হয়েছে সেটা অত্যন্ত সুস্পষ্ট, পরিষ্কার এবং বোধগম্য, তার মধ্যে কোনো অস্পষ্টতা নেই, অবোধগম্যতার কোনো কারণ নেই। সুতরাং বুঝার জন্য সেটাকে কোনো কম্পেয়ার বা মানুষের সাথে সেটাকে উদাহরণ দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না এবং এটার কোনো অবকাশ নেই। এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে আমরা যে আল্লাহর আসমা এবং সিফাতের ঈমান পোষণ করলে করার মধ্যে কি ফায়দা, কি উপকার নিহিত রয়েছে এগুলোর মধ্যে, কি উপকার, গতকালের আলোচনায় আমরা বলেছি যে কি উপকার, এটার মধ্যে কি হিকমত, এটার মধ্যে কি প্রজ্ঞা, সেটা আমরা আর কতটুকু বুঝব? আমাদেরকে যে জ্ঞান দেওয়া হয়েছে মানবকে সেটা তো অত্যন্ত সীমিত। তো এটার মধ্যে কি উপকার রয়েছে, এটার মধ্যে কি হিকমত আছে, সেটা আমরা বুঝি বা না বুঝি আমাদের কাজ হল না, এটুকু বলা যে আমরা অনুসরণ করলাম, আমরা মেনে নিলাম এবং শুনলাম এবং মেনে নিলাম, আমরা বিশ্বাস করলাম এবং এটাকে সত্য বলে মেনে নিলাম, এই হলো গিয়ে আমাদের কাজ, এটা আমরা করব। তার পিছনে অন্তর্নিহিত তাৎপর্য যেটা সেটা আমরা বুঝি কিংবা নাই বুঝি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাতের উপরে বিশ্বাস পোষণের মধ্যে যে কি ফায়দা রয়েছে, কত ফায়দা রয়েছে, সেগুলোর সবকিছু মানবীর পক্ষে বুঝা এটা দুরূহ ব্যাপার। তারপরেও যেটুকু আমরা বুঝতে পারি কিংবা আন ও সুন্নার মাধ্যমে এর এর যে উপকার কি, এর মধ্যে কি উপকার নিহিত রয়েছে, কি ফায়দা নিহিত রয়েছে, সেটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটুকু আমাদেরকে জানিয়ে আমরা ততটুকুই বলতে পারি, এর বেশি কিছু না। আর যেমন এখানে যে দুটো গুণের কথা আলোচনা করা হয়েছে, সামিউ এবং বাসির, আমরা এই দুটো গুণেরই যদি তাকাই তাহলে দেখি যে যদি যখন কোনো মানুষ যখন কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্বস্বতা বলে বিশ্বাস করবে, যে আল্লাহ সবকিছু দেখেন, আল্লাহ সবকিছু শুনেন, আর সামিয়ে হলো কি সর্বস্বতা, সবকিছু যিনি শুনেন তিনি হলেন সামিয়ে। তো আমরা যখন বিশ্বাস করবো যে আল্লাহ সবকিছু শুনেন, এই বিশ্বাস যখন অন্তরের মধ্যে দৃঢ়ভাবে এখন করব, তখন আমরা কোনো কিছু বলার পূর্বে অবশ্যই চিন্তা করব যে আমার এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনতেছেন এবং এর জন্য আমি জবাবদিহি হব। সুতরাং ওই কথাটা বলার পূর্বে অবশ্যই আমি চিন্তা ভাবনা করব যে আমি কি বলতেছি, সেটা কি ভালো বলতেছি না খারাপ বলতেছি। যে মানুষের মধ্যে আল্লাহর প্রতি যে ভীতি, এই ভীতির কারণে এবং আল্লাহকে সর্বশ্রোতা হিসাবে বিশ্বাস করার কারণে সে অনেক খারাপ কথা বলা থেকে বেঁচে থাকবে। কারণ তার মনের মধ্যে এটুকু থাকবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনতে, আমি কি বলছি সেটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনছেন। যদি আমি খারাপ কিছু বলি, মন্দ কিছু বলি, তার জন্য আমাকে শাস্তি পেতে হবে। ভালো কিছু বলি সেটাও আল্লাহ শুনতেছেন, সেই জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাব। এ কারণে যেমন শুধুমাত্র আমরা এই দুইটা সিফতের কথাই বলতেছি, সামিয়া এবং বসির, উদাহরণস্বরূপ যখন একজন লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সামিয়া বলে বিশ্বাস করবে, স্বীকার করবে, তখন সে কথাই বলবে যে কথাতে আল্লাহ সন্তুষ্ট হন এবং যে কথা অসন্তুষ্ট হন সে ধরনের কথা থেকে সে বিরত থাকবে। এবং বিশেষ করে যারা দিনের কাজে দিনের দায়িত্বে নিয়োজিত, দিন প্রচার এবং প্রসারের দায়িত্বে যারা নিয়োজিত, এরা আলিমগণ দায়ীগণ বিশেষ করে তারা এই বিষয়ে সতর্ক হবেন যেহেতু আমরা যে কথা বলতেছি, প্রতিটি কথা যে বিষয়ের প্রতি মানুষকে আহ্বান দিচ্ছি সে কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনতেছেন। সুতরাং এখানে আমি বাতিল কিছু যদি বলি, বাতিল কোন ফতোয়া দেই, মিথ্যা কোন ফতোয়া দেই, তাহলে সেটার জন্য আমি জবাব দিয়ে হব এবং আমার কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনতেছেন। এই এই আল্লাহ শুনতেছেন এই বিশ্বাস যখন তার মধ্যে থাকবে, তখন আলিম হোক জাহিল হোক প্রত্যেক ব্যক্তি তার মধ্যে আল্লাহর আজাবের প্রতি ভয় থাকবে এবং সে এগুলো থেকে বিরত থাকতে পারবে। এমনিভাবে যখন একজন মানুষ আল্লাহকে সর্বদ্রষ্টা বলে বিশ্বাস করবে যে আল্লাহ আমার সবকিছু দেখতেছেন, তখন মানুষের লোকচক্ষুর আড়ালে হোক বা লোকচক্ষুর সামনে হোক, সে কোনো কাজ করার পূর্বে এইটুকু চিন্তা করবে যে আমার প্রত্যেকটি কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন, এর জন্য আমি হয় ভালো যদি হয় সেই জন্য আমি পুরস্কৃত হব, আর যদি খারাপ হয় সেটার জন্য আমি তিরস্কৃত এবং শাস্তি পাব। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফি সুদুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন খায়েনাতাল আয়ুন, যে চোখগুলো খেয়ানত করে, ওমা তুখফি সুদুর, এবং মানুষের অন্তরে অন্তর্জাল লুকিয়ে রাখে, সবকিছুই আল্লাহ জানেন, আল্লাহ সবকিছু দেখেন। তো আমি যদি লুকিয়ে কোনো অন্যায় কাজ করি, কোনো খারাপ কাজ করি, পাপ কাজ করি, সেটা তো মানুষের চোখের আড়ালে করতে পারবো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখকে তো ফাঁকি দেওয়া সম্ভব নয়। এই বিশ্বাস যখন থাকবে তখন কোন মানুষ কোন মুসলমান অন্যায় এবং পাপ কাজ করতে পারবে না, পাপ কাজ থেকে বিরত থাকতে পারবে। এগুলো হলো বাহ্যিক ফায়দা যেগুলো আমরা দেখি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাত প্রতি বিশ্বাস পোষণের এই এই ফায়দাগুলো যেগুলো আমরা প্রত্যক্ষ করি। পরবর্তী এর পরবর্তী যে কথা যে ফালা ইনসাউনা আনহু মা ওয়াসাফা বিহি নাফসাহু, যেহেতু তারা বিশ্বাস করেন যে আল্লাহর সদৃশ কোন বস্তু নেই এবং তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, তাই তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে যে সকল গুণে গুণান্বিত করেছেন সেগুলোকে অস্বীকার করেন না কিংবা সেগুলোকে অহিত ঘোষণা করেন না। ফালা ইনসাউনা আনহু মা ওয়াসাফা বিহি নাফসাহু, তার কারণ কি, কেন তারা এগুলো অস্বীকার করেন না? কারণ তারা কোরআন এবং সুন্নার অনুসরণ করেন। কোনটাকে কোন বিষয়কে তারা স্বীকার করবেন, কোন বিষয়টাকে অস্বীকার করবেন, এক্ষেত্রে আহলে সুন্নাহ ওয়াল জামা তারা কোরআন এবং সুন্নাহ অনুসরণ করেন। তো যেহেতু কোরআন এবং সুন্নাহ দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল সিফাত প্রতিষ্ঠিত, তাই যেহেতু কোরআন দ্বারা প্রতিষ্ঠিত প্রমাণিত, তাই এগুলোকে তারা অস্বীকার করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল সিফাত তার নিজের জন্য যে সকল গুণাবলী নিজের বর্ণনা করেছেন সেগুলোকে তারা স্বীকার করেন। শুধু আসমা এবং সিফাতের ক্ষেত্রে না, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে যত সব বিষয় রান এবং সুন্না দ্বারা প্রমাণিত এবং প্রতিষ্ঠিত, আহলে সুন্না ওয়াল জামা সে সকল বিষয়ের কোন একটাকেও অবজ্ঞা উপেক্ষা কিংবা অস্বীকার করেন না, সেগুলোকে মেনে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতি সিফাত হোক, যে সকল সিফাত তার সত্তার সাথে সম্পৃক্ত কিংবা যে সকল সিফাত তার কর্মের সাথে সম্পৃক্ত, কোন সিফাত অস্বীকার করেন না। আল্লাহর সত্তার সাথে সম্পৃক্ত সিফাত গুলো হলো যেমন আল্লাহর হাত মুখ, হ্যাঁ, তারপরে আল্লাহর দেখাশোনা, এগুলা এই সবগুলো হলো কি আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত, আল্লাহর কর্ণ চক্ষু এই বিষয়গুলো হলো কি আল্লাহ সুবহানাহু জাতের সাথে সম্পৃক্ত গুণাবলী, আর তাছাড়া আল্লাহর সিফাত বা আল্লাহর কর্মের সাথে সম্পৃক্ত গুণাবলী হয়েছে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চান তিনি তাই, হ্যাঁ, কর্মের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো সেগুলো হলো আল্লাহর কর্ম সম্পৃক্ত গুণাবলী। তো আমরা কোন গুণাবলী কি অস্বীকার করি না, যেগুলোকে যেগুলোর কথা কোরআনে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমরা সেগুলোকে যেভাবে এসেছে সেভাবে মেনে নেই। ولا يحرفون الكلمة عن مواضعه لا يحرفون الكلمة عن مواضعه এবং কোন বাক্যকে কিংবা কোন শব্দকে আহলে সুন্নাহ ওয়াল জামা কি করেন না, পরিবর্তন করেন না, আন মাওয়াদিহি তার সঠিক অর্থ থেকে, তার বাহ্যিক সঠিক অর্থ থেকে সেটাকে পরিবর্তন করেন না। লা ইউহারিফুনা আল কালিম আন মাওয়াদিহি, তাহরিফ সম্পর্কে আমরা প্রথমেই আলোচনা করেছি, এ বিষয়ে আর আলোচনার প্রয়োজন ইনশাআল্লাহ। তো শুধু রিমাইন্ডারের জন্য আমি বলছি যে আমরা বলছিলাম যেমন বলি এটাও সুততামে এখানে আল্লাহর দুটো হাতের কথা হয়েছে, সেখানে আমরা এটাকে তাহরিফ, কেউ যারা আহলে সুন্নাহ ওয়াল জামা তারা সেটাকে তাহরিফ করে পরিবর্তন করে তার অর্থটাকে পরিবর্তন করে বলেন না যে এখানে হাত বল আল্লাহর শক্তি এ ধরনের কিছু, কিংবা আল্লাহর যেমন ইস্তফা বলতে ইস্তফাল্লাহ রহমান আল আরশ ইস্তফা, এখানে ইস্তফা আল্লাহর আরশের উপর অধিষ্ঠিত হওয়া, এর অর্থ ইস্তফাল্লাহ নয়, যা রব্বুক আপনার পালন করে এসেছেন, এখানে যা রব্বুকের পরিবর্তে যা আমরু রব্বিক রব্বুক এ ধরনের কিছু কোন অর্থ তারা করেন না, যেভাবে এসেছে ঠিক সেভাবেই সেটাকে গ্রহণ করেন। এটার শাব্দিক হোক কিংবা অর্থগত হোক সে কোনো পরিবর্তন করেন না। লা ইউহারিফুন আল কালিমা আন মাওয়াদিহি, তার যে মদ্দুল যেটা এই তার বাহ্যিক শব্দটা যে অর্থ বহন করে বা যে অর্থ দেয় সেটাকেই গ্রহণ করেন, কারণ অর্থকে বাদ দিয়ে অন্য অর্থ গ্রহণ করা কিংবা শব্দের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শব্দে তার নিজের সিফাত বর্ণনা করেছেন, হ্যাঁ, পরিবর্তন করা, তার অর্থগত পরিবর্তন হোক শাব্দিক পরিবর্তন হোক, এদের পরিবর্তন করা মূলত ইহুদিদের স্বভাব, তাদের এই স্বভাব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলছেন, মিনাল্লাযীনা হাদু ইউহাররিফুনা আল কালিমা আন মাওয়াদিহি, ইহুদি যারা ইহুদি তারা ইউহাররিফুনা আল কালিমা আন মাওয়াদিহি, শব্দকে তার সঠিক অর্থ থেকে সরিয়ে নেয় পরিবর্তন করে ফেলে, এটা ইহুদিদের যে ইহুদিদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এরা মাগদুব আলাইহিম, অভিশপ্ত জাতি, আর এটা হলো কি ওই জাতিরই স্বভাব যে জাতিকে সুবহানাহুওয়াতাআলা জাতির মধ্য থেকে বানর শুকর এইগুলোই বানিয়েছিলেন, এবং যারা আবাদাত তাগুত ছিল তাগুতের উপাসনা করে জাতির স্বভাব হলো ওইটা। এর জন্য আহলে সুন্নাহ ওয়াল জামা আলহামদুলিল্লাহ এই সকল স্বভাব থেকে পরিপূর্ণরূপে মুক্ত। তারা আল্লাহর আসমা এবং সিফাতের কোন শব্দ পরিবর্তন কিংবা এটার অর্থের কোন পরিবর্তন করেন না। এ সম্পর্কে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ অত্যন্ত সুন্দর আরেকটি কথা বলছেন যে আমাদের আসমা এবং সিফাতের প্রতি আমাদের আকীদা কি, যে আমানতু বিল্লাহ ও বিমা জাআ আনিল্লাহ আলা মুরাদিল্লাহ, আমানতু বিরাসূলিল্লাহ ও বিমা জাআ আন রাসূলিল্লাহ আলা মুরাদি রাসূলিল্লাহ, যে আমি আল্লাহর উপরে বিশ্বাস করলাম, ইমান পোষণ করলাম, অভিমা যা আনিল্লাহ আল্লাহর পক্ষ থেকে যা কিছু এসেছে সেগুলোর উপর বিশ্বাস স্থাপন করলাম, তা মুরাদিল্লাহ আল্লাহর পক্ষ থেকে যা কিছু এসেছে যে উদ্দেশ্যে এবং যে অর্থে এসেছে ওইটার যে অর্থ আল্লাহ, আমি আল্লাহর উপরে ইমান পোষণ করলাম এবং আল্লাহর পক্ষ থেকে যা কিছু এসেছে এবং একবার আল্লাহর যা উদ্দেশ্য ওইটার উপরেই আমি ইমান পোষণ করলাম, ঠিক এমনি ভাবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলাম এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিয়ে এসেছেন, যেসব খবর দিয়েছেন সেগুলোর উপরে আমি বিশ্বাস স্থাপন করলাম, কিভাবে যেভাবে ওই খবরগুলোর উদ্দেশ্য যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন, যে অর্থে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইগুলো বলেছেন ওই অর্থেই আমি ওইগুলোর উপরে ঈমান পোষণ করলাম, অর্থাৎ ওই শব্দের অর্থ আল্লাহ যেটা উদ্দেশ্য করেছেন ওই শব্দ দ্বারা ওই বাক্য দ্বারা আল্লাহর যে উদ্দেশ্য ওই উদ্দেশ্যের উপরে ঈমান, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন যেও সে বলেছেন ওইটার উপরে ঈমান, সেখানে নিজের পক্ষ থেকে কোনো কিছু অ্যাডিশনের দরকার নেই, সাবস্ট্রাকশনের দরকার নেই। তো এখানে আরেকটা বিষয় যেটা আমাদের খেয়াল রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম বা গুণাবলীর যেমন কোন শাব্দিক অর্থের পরিবর্তন থেকেও মুসলমানদের সাবধান হওয়া উচিত। আমাদের সমাজের মধ্যে বেশ কিছু মুসলমানদের মধ্যে বেশ মন্দ কিছু স্বভাব দেখা দিচ্ছে, যেমন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক অনেক সময় দেখা যায় যে আহমদকে পরিবর্তন করে অনেকে আহমেদ লেখেন। হ্যাঁ, তো এটাও কিন্তু এক ধরনের শব্দের পরিবর্তন, কারণ মূল শব্দটা হইলে যেহেতু এটা ইসলামী পরিভাষা এবং একটা সুন্দর শব্দ সুন্দর নাম, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম ছিল আহমদ, সুতরাং মুসলমান হয়ে এই শব্দকে নিজেকে একটু সিভিলাইজড হিসেবে প্রকাশ করার জন্য কিংবা একটু মডার্ন ভাব দেখানোর জন্য মিস্টার আহমদ যদি এখন মিস্টার আহমেদ হয়ে যান তাহলে হাজালা ইয়াজুজ, এটা ঠিক না, আদৌ ঠিক না। হ্যাঁ, তারপরে দেখা যায় যে মুসলমানের নাম প্রথমে কথা হইলে যে ওইভাবে নাম রাখা ঠিক না, আমি যেটা প্রথমে আপনাদেরকে বলছিলাম, যেমন আমাদের দেশে এই ধরনের নাম শোনা যায় রেহমান সুবহান, রেহমান সুবহান, তা আসলে এই দুইটা নামই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নির্দিষ্ট, এটা কোনো মানুষের নাম হতে পারে না, কারণ মানুষ যদি কাটতে হয় রহমান তো হতে সেটা রাখতে হবে আব্দুর রহমান, আর সুবহান তো যদি রাখতে হয় তাহলে অবশ্যই আব্দুল সুবহান রাখতে হবে, তো এটা না রেখে রহমান সুবহান, তাও রহমানকে রেহমান বানানো হয়েছে। হ্যাঁ, তো এটা এরা বুঝে করে না বুঝে করে এটা কোন ধরনের স্থুতি, জাহালতের একটা সীমা থাকা উচিত। তারপরে যেমন আব্দুর রহমান উনি হয় আব্দুল রহমান, অনেক সময় এটাকে একটু নামটাকে নিজের নামটাকে একটু মডার্ন করার জন্য আব্দুল রহমান, তো এইগুলা কি হেলথের কারণে হয় না জেনে শুনে তারা করে, এটা থেকে আমাদের প্রত্যেকের সতর্ক এবং সাবধান হওয়া উচিত। হ্যাঁ, কারণ এগুলো হলে এই যে ইসলামী পরিভাষার পরিবর্তন, বিশেষ করে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম কিন্তু অন্যান্য ইসলামী পরিভাষার পরিবর্তন, এগুলো হলে ইহুদি নাসারাদের স্বভাব, যেমন দেখেন আমাদের ইয়াম যে শব্দটা নাসারারা এটাকে চেঞ্জ করে এটাকে মেরি বানিয়ে ফেলছে, হ্যাঁ ঈসা ঈসাকে জিসাস বানিয়ে ফেলছে, হ্যাঁ তারপরে যেমন ইব্রাহিমকে আব্রাহাম বানাইছে, হ্যাঁ আদমকে আদম বানাইছে, এই এই যে পরিবর্তন এই পরিবর্তনের কোন পরিবর্তন যাতে কোন আমাদের পক্ষ থেকে না হয় কোন মুসলমানের স্বভাব সেটা হতে পারে না, এই ব্যাপারে প্রত্যেকটা মুসলমানের সতর্কভাবে সাবধান থাকতে হবে। এবং বিশেষ করে নাম রাখার ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে ওইটা আল্লাহর জন্য নির্ধারিত কোন নাম বা সিফাত কিনা না। যদি আল্লাহর জন্য নির্ধারিত হয় যেটা মানুষের জন্য রাখা যাবে না, তাহলে অবশ্যই সেটা রাখা যাবে না। তারপরে যেমন আরো কিছু সূক্ষ্ম ব্যাপার আছে, আমরা যদি চিন্তা করি আমাদের সমাজে দেখা যাবে যিনি হয়তো যার নাম আব্দুর রহমান, উনি ওই আব শব্দটাকে ব্যবহার করতে খুব লজ্জাবোধ করেন, এ রহমান হয়ে যান উনি। অত একজন মুসলমানের গর্ববোধ করা দরকার এইটুকু যে সে নিজেকে আল্লাহর আব্দ হিসাবে আল্লাহর গুলাম হিসাবে তার পরিচয়টা প্রথমে দিবে। রহমান বলতে ওইটা যে নামটা ওল্ড ওল্ড লাগে, তো এ রহমান দিয়ে কিছু উনি মডার্নাইজ হতে চান, এটা কি ধরনের ইগনোরেন্স? এ ধরনের চিন্তা ভাবনা আমার মনে হয় যে শয়তান প্রসূত মানুষের মধ্যে। এই যে চিন্তা ভাবনা এগুলো হইলো কি শয়তান কর্তৃক তাদের তাদের মনের মধ্যে শয়তান এই এই প্ল্যান গুলো তাদেরকে দেয়। তারপরে যেমন মুহাম্মদ কারণ যদি হয়, ফর এক্সাম্পল মুহাম্মদ আব্দুল বাসিত, তাহলে ওই এম এ বাসিত, মিস্টার এম এ বাসিত, তো এই কি অবস্থা? আব্দুল বাসিত এই নাম দিয়ে সে গর্ব করবে, কিন্তু সে এতে লজ্জাবোধ করে, যার কারণে ওইটাকে ওই কিছু মডিফিকেশন করে এম এ বাসিত। তারপরে যাদের নামের সাথে উদ্দিন আছে, ওনারা ওই যে দিনের নাম দিনের কথাটা উল্লেখ করতে এদের লজ্জাবোধ করে, যার কারণে ওরা উ আ হয়ে যান। ওইটা বলতে লজ্জাবোধ করে না, উ আ এগুলা বলতে কোনো লজ্জা নেই, কিন্তু উদ্দিন শব্দটা, যেমন সাইফউদ্দিন যদি এখন বলেন যে উনি সাইফ কেউ, সাইফ উ আহমদ, বা একটা কিছু এই ধরনের বলেন, তাহলে এখানে লজ্জা করা উচিত ছিল। আমি উ আ বলবো কেন? আমি কিসের সাইফ, কিসের সৌদ, সৌদ অফ ইসলাম, সৌদ অফ দিন, তো উদ্দিন শব্দটা বললে কি হয়ে যায়? এর জন্য বিশেষ করে কোরআন এবং সুন্নাতে যেসব শব্দগুলা এসেছে সেই শব্দগুলার ক্ষেত্রে আমাদের খুব সজাগ থাকতে হবে যে এগুলার ব্যবহার আমরা কিভাবে করব, যেভাবে এসেছে এগুলাও কিন্তু, এই যে কথাগুলো আমি বললাম এগুলো কিন্তু এক ধরনের তাহরিফ, এক ধরনের পরিবর্তন। এবং সেটার সাথে যদি কেউ যেমন আব শব্দটা ব্যবহার করতে যদি সে লজ্জাবোধ করে, তাহলে অবশ্যই সেটা তার আকিদাকে হ্যাম্পার করবে, তাওহীদের আকিদা হ্যাম্পার করবে অবশ্যই। আর যদি কেউ যে না এখন তো লম্বা হয়ে যাচ্ছে আমার অনেক, ওই শর্টকাট করার জন্য, তারপরেও আমি বলবো এইটাকে এখানে শর্টকাট করার প্রয়োজন নেই। আমাদের দেখা যায় যে ইসলামী রাইটাররাও সব কিছু বইয়ে লিখতে পারেন, কিন্তু যখনই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসলো মুহাম্মদ, এরপরে ব্যাগেটের ভিতরে শাহ দিয়ে রাখলেন, শাহ অথবা দিল্লা, আপনি সবকিছু লিখতে পারলেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের পরে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাটা লিখতে আপনার বই কি হয়ে যাচ্ছে, কয়েক ফর্মা বেড়ে যাচ্ছে নাকি? সাহাবায়ে কেরামদের নাম আসার পরে ওইখানে রা, যদি কেউ ঠিক এস এম লিখে রাখলেন, দুনিয়ার সবকিছু লেখেন কিন্তু এখানে রসুলের নামের পরে ওই দুরুদটা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে মুসলমানরা তোমরা সালাত পাঠ করো, তোমাদের নবীর উপরে সালাম পাঠ করো, সুস্পষ্ট নির্দেশ, কিন্তু সবকিছু লেখার পরে এস এম আর এ, এগুলো ঠিক না। আমাদের এই বিষয়গুলো সূক্ষ্ম বিষয়, এগুলার ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে, এবং এ ধরনের কাজকে পরিহার করা উচিত, কারণ এগুলো এক ধরনের পরিবর্তন, তাহরিফুল কালিম আম্মাওয়াদিহি। এর পরবর্তী যে কথা আসছে যে ওয়ালা ইউলহিদুনা ফি আসমাইল্লাহি ওয়া আয়াতিহি, ওয়ালা ইউলহিদুনা ফি আসমাইল্লাহি ওয়া আয়াতিহি, যে আহলুস সুন্নাত ওয়াল জামাত তারা কি করেন না, লা ইউলহিদুনা ফি আসমাইল্লাহ, আল্লাহর নাম সমূহে এবং আল্লাহর সাইন সমূহে, আল্লাহর আয়াত সমূহের ক্ষেত্রে তারা বক্র পথ অনুসরণ করেন না, বক্র পথ অনুসরণ করেন না। ইলহাদ শব্দের অর্থ একদিকে ঝুঁকে পড়া, কোন একটা দিকে ঝুঁকে পড়া, এটা হলো গিয়ে ইলহাদ। যেমন এর থেকে লাহাদ বলা হয় ওই যেটাকে আমরা আমি জানি না ঢাকাতে এটাকে কোন শব্দে ইউজ করা হয়, আমাদের সিলেটে ওইটাকে বগলি কবর, যেটা বগলি কবর যেটা ওইটাকে লাহাদ বলা হয়, কারণ ওইটা কিছুটা কিবলার দিকে পশ্চিম দিকে ঝুঁকে থাকে, একটা সাইডটা ঝুঁকে থাকে, যার কারণে লাহদুন বলা হয়, যেটাকে আমরা বাংলাতে বগলি কবর দিই। তো লাহদ শব্দের অর্থ হলো গিয়ে একদিকে ঝুঁকে পড়া। ওয়ালা ইউলহিদুনা ফি আসমাইল্লাহ, তারা আল্লাহর আসমার ক্ষেত্রে আল্লাহর নাম সমূহের ক্ষেত্রে কোন একদিকে ঝুঁকে পড়েন না। অর্থাৎ তার প্রকৃত অর্থ সঠিক অর্থকে বাদ দিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নেন না, তার প্রকৃত সঠিক অর্থকে পিছনে রেখে অন্যদিকে মুখ ফিরিয়ে নেন না। এটাই হলো ইলহাদের যে শাব্দিক অর্থ, এবং তার পরিবেশ শরীয়তের পরিভাষায় ইলহাদ হলো যে কোরআন এবং সুন্না দ্বারা যে অর্থ বুঝাচ্ছে, কোরআন এবং সুন্না যে অর্থ দিচ্ছে সে অর্থটাকে বাদ দিয়ে অন্য অর্থ গ্রহণ করা, একদিক থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। তো ইলহাদের যে আবিধানিক অর্থটা হইল কি যে ঝুঁকে পড়া, তার শাব্দিক আরেকটা অর্থ হইল কি যে এক পার্শ্বে খনন করা, এক পার্শ্বে খনন করা। তো এটা থেকে ওই যে বগলি কবর গুলোকে লাহাদ বলা হয়। তারপরে কোরআন এবং হাদিসের পরিভাষায় যে কোরআনে আয়াত থেকে পাশ কাটিয়ে যাওয়াকে ইলহাদ বলা হয়, কোরআনে আয়াত থেকে কোরআনের যেগুলোকে ওইগুলোকে বাদ দিয়ে ওইগুলো থেকে মুখ ফিরিয়ে নেওয়া এটাকে ইলহাদ বলা হয়, খোলাখুলি পাশ কাটিয়ে যাওয়া এটাকে ইলহাদ বলা হয়। সাধারণভাবে ইলহাদ হচ্ছে কোরআন ও তার আয়াত সমূহের প্রতি বাহ্য মান দাবি করা, কিন্তু নিজের পক্ষ থেকে কোরআন ও সুন্নাহ ও অধিকাংশ উম্মতে তুলনা করা, এটাই হলো ইলহাদ। যে বাহ্যিক দৃষ্টিতে আমি ইমানের যে আমি মুমিন এটা দাবি করলাম, কিন্তু কোরআন এবং সুন্নাহ যে সুন্নাহ যে নির্দেশ এবং নির্দেশের যে বাহ্যিক যে অর্থটা ওই অর্থটাকে বাদ দিয়ে কিংবা কোরআন এবং সুন্নাতের যে অর্থটা অধিকাংশ মুফাসসিরিনে কিরাম মুহাদ্দিকিনরা যেটুকু বলেছেন সেটাকে বাদ দিয়ে নিজস্ব অন্য একটা অর্থ করা কোনরূপ দলিল ছাড়া, ওইটাকে ইলহাদ হয়। মোটকথা সত্যকে পাশ কাটিয়ে যাওয়াটাই হলো গিয়ে ইলহাদ, সত্যকে পাশ কাটিয়ে যাওয়া এটাই হচ্ছে ইলহাদ। আহলে সুন্নাহ ওয়াল জামাআ তারা ইলহাদ করেন না, আল্লাহর আসমার ক্ষেত্রে সঠিক অর্থটাকে তারা পাশ কাটিয়ে একটা ভুল অর্থ গ্রহণ করেন না। তো এই কাজটা তারা যেমন আল্লাহর আসমার ক্ষেত্রে করেন না, আল্লাহর নাম সমূহের ক্ষেত্রে করেন না, তেমনি তারা ও আয়াতিহি আল্লাহর আয়াত সমূহ বা আল্লাহর সাইন সমূহের ক্ষেত্রেও এই কাজ তারা করেন না। এই দুইটা কথা এখানে মুআল্লিফ কিতাবের লেখক শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি কথা কেন বললেন যে আল্লাহ আমরা আলোচনা করতেছি আল্লাহর আসমা এবং সিফাতের ক্ষেত্রে, হ্যাঁ তো তিনি যে বললেন লা ইউখারিফুনা ওয়ালা ইউলহিদুনা ফি আসমাইল্লাহি ওয়া আয়াতিহি, আল্লাহর নামাবলী এবং তার আয়াত, আয়াতের কথাটা কেন আনলেন সেটা আসলে কোরআনে করিমের একটা আয়াতকে অনুসরণ করতে গিয়ে তিনি এইটুকু বলেছেন যে কোরআনে করিমে প্রথমত কোরআনে করিমে সূরাতুল আরাফের 180 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন। যে সব সুন্দর নামাবলী হচ্ছে আল্লাহর জন্য, সুতরাং তোমরা সেগুলো দ্বারা আল্লাহকে ডাকো। ওয়া যারুল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি, যারা আল্লাহর আসমার ক্ষেত্রে আল্লাহর নামাবলীর ক্ষেত্রে যারা বক্রতা অবলম্বন করে থেকে তোমরা পরিত্যাগ করো, সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন, তারা এই যে বক্রতা অবলম্বন করে এর প্রতিফল শীঘ্রই তারা তাদের কর্মের প্রতিফল পাবে। তো এখানে এই আয়াতে আল্লাহর আসমার কথা বলা হয়েছে, যেখানে আসমার ক্ষেত্রে যারা সত্যকে পাশ কাটিয়ে চলে তাদের কথা বলা হয়েছে, এবং অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা লা ইখফাউনা আলাইনা, যারা আল্লাহর আয়াত কে আল্লাহ সাইন গুলোকে যারা সাইন গুলোর ক্ষেত্রে যারা বক্রপথ অবলম্বন করে আল্লাহর সাইনের ক্ষেত্রে যারা সত্যকে সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের আল্লাহর কাছে কিনা গোপন না। তো এই আয়াতে আয়াতের কথা বলা হয়েছে, সাইনের কথা এবং প্রথমোক্ত আয়াতে আত্মার কথা। তো ওই দুটো আয়াতকে সামনে রেখে রাহমাহুল্লাহ বলেছেন যে যারা আল্লাহর আয়াত এবং আল্লাহর আসমাকে ইলহাদ করে না, বক্র পথ অবলম্বন করে না। বক্রতালে এই যে ইলহাদটা এই দুটো ক্ষেত্রেই হয়ে থাকে। তো দুটো এই দুটো বিষয়ের তাই দুটো বিষয়ের কথাই তিনি উল্লেখ করেছেন। তো যে ইলহাদ আল্লাহর আসমা ইলহাদ, এই ইলহাদটা বিভিন্ন ভাবে হতে পারে। নামের ক্ষেত্রে যে ইলহাদ বা বক্রতা অবলম্বন বা সত্যকে পাশ কাটিয়ে যাওয়া, এটা বিভিন্ন ভাবে হতে পারে। আল্লাহর যে নাম, ওই নাম থেকে ওই নাম থেকে আহরি বা ওই নাম থেকে তো কোন শব্দ শব্দে অন্যকে আখ্যায়িত করা। আল্লাহ শব্দের যে মূল ধাতু, এই মূল ধাতু থেকে আহরিত বা উৎপত্তিত কোন শব্দ অন্যের জন্য নির্ধারণ করা, এটা হলো গিয়ে এক ধরনের ইলহাদ। যেমন ইলাহ শব্দ থেকে লাত, আজিজ শব্দ থেকে আজিজ ইলাহ, এটা হলো গিয়ে আল্লাহর আল্লাহর আল্লাহ আল্লাহর নাম। তো এটা থেকে তারা লাত, এই শব্দ থেকে তারা লাত তাদের একটা দেবতা ছিল। তারপরে আল্লাহর নাম হলো আজিজ, ওই আজিজ থেকে তারা তাদের একটা দেবতার নাম রেখেছিল উজ্জা। তারপরে আল্লাহর হলো মান্নান, ওই মান্নান থেকে তারা তাদের একটা দেবতার নাম করেছিল মানাত। তারপরে আমি যেমন শুনেছি যদু যে রহমান থেকে ওই যে রাম শব্দটা নাকি তারা কি করেছে, আল্লাহ আলম বিস্তাব। এই ধরনের যে সকল আল্লাহর নামের আল্লাহর নামের যে মূল ধাতু, ওই ধাতু ধাতুর সামান্য পরিবর্তন, মূল ধাতু থেকে উৎপত্তিত কোন শব্দ অন্য কারো জন্য নাম হিসাবে নির্ধারণ করা, এটাও এক ধরনের ইলহাদ, যেটা নিষিদ্ধ। যেটা হলো ইলহাদের আরেকটা রূপ হইল কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কে এমন নামে অভিহিত করা যেটার জন্য সমীচীন না। আল্লাহর জাতির জন্য যে ধরনের যে নাম সমীচীন না, সে ধরনের কোন নামে আল্লাহকে আখ্যায়িত করা। যেমন নাসরা, আল্লাহ আল্লাহ তাআলাকে তারা আব বা ওই যে পিতা বলে কি করে ডাকে। তো এটা আল্লাহর জন্য সমীচীন না কোন অবস্থাতেই। সুতরাং এই ধরনের কোনো করা যাবে না যেটা আল্লাহর জাতির জন্য, কারণ তিনি নিজেই বলতেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, যে তার কোনো সন্তান নেই এবং তিনি কারো সন্তান নন। তো যেহেতু তিনি কারো তিনি লাম ইয়ালিদ, তার কোনো সন্তান নেই, সন্তান যখন নেই তখন তিনি কিভাবে পিতা হবেন। সুতরাং আল্লাহকে যে পিতা নামে আখ্যায়িত করা যেটা করে থাকে, সেটা এক ধরনের ইলহাদ, এটা এক ধরনের ইলহাদ। তারপরে যেমন অনেক যারা এরা আল্লাহকে আল্লাহর সত্তাকে বলে যে আল্লাহর সত্তা, এটা মূলত একটা কার্যের কারণ আর কিছু না। আল্লাহ বলতে কিছু নেই, যে কার্যের কারণ, প্রত্যেকটা কাজের পিছনে বা কর্মের পিছনে একটা কারণ থাকে, ওই যে কারণ যে বস্তুটা, ওই বস্তুটাই হলো যে আল্লাহ। এটা হলো যে দার্শনিক বক্তব্য যে ইল্লা ফাইলা, যেটা ওইটাকে ওই সত্তাটাই হলো আল্লাহ। তো এই যে ইল্লা ফাইলা, কার্যের কারণ, এই নামে আল্লাহকে অভিহিত করা, এটাও ইলহাদ। অর্থাৎ সত্যকে পাশ কেটিয়ে বাতিলকে গ্রহণ করা, আল্লাহর আল্লাহর সিফাতের ক্ষেত্রে বক্রতা, আল্লাহর নামের ক্ষেত্রে বক্রতা অবলম্বনের একটা এক প্রকার হইল এটা। তারপরে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল ত্রুটি থেকে নিজেকে মুক্ত ঘোষণা করেছেন, আল্লাহকে সেজন্যের কোন ত্রুটির সাথে সম্পৃক্ত করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোন ত্রুটিপূর্ণ কোন গুণ বা কোন নামের সাথে সম্পৃক্ত করা। যেমন ইহুদিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বলে বলতো ইন্নাল্লাহ ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া, যে আল্লাহ হলেন ফকির আর আমরা হলাম ধনী। এই যে অথচ কথার বা কোন ব্যাপার মুখাপেক্ষিতার গুণ থেকে মুখাপেক্ষিতার থেকে আল্লাহ তাআলা সম্পূর্ণরূপে পবিত্র মুক্ত, অথচ তারা ওই গুণেই ওই ওই ত্রুটিটা ওই আয়তে আল্লাহর জন্য তারা কি করতেছে, নির্ধারণ করতেছে, বলতেছে যে তারা হলো ধনী মুখাপেক্ষী আর আল্লাহ হলেন ফকির বা মুখাপেক্ষী। এটা হলো গিয়ে ইলহাদ। তারপরে যেমন আরেকটা বিষয় হলো যে আল্লাহ নামের কোন একটাকে কিংবা আল্লাহ সকল নামকে অস্বীকার করা, আল্লাহর কোন নামকে অথবা আল্লাহ সকল নামকে অস্বীকার করা। যেমন জাহান্নামের জাহান্নামীদের মধ্যে যারা এক্সট্রিম আল্লাহ যারা, এরা আল্লাহর আত্মাকে আল্লাহর নামকে তারা অস্বীকার করে, সকল নামকেই তারা অস্বীকার করে। আর সে তারা বলে তাদের কি হলো কি যুক্তি হলো যে যদি আমরা আল্লাহর কোন নাম বা কোন গুণাবলী মেনে নেই তাহলে সেটা মখলুকের সাথে বা সৃষ্টির সাথে আল্লাহর উদাহরণ বা সাদৃশ্য হয়ে যাবে। এর জন্য তারা এই যে একটা যুক্তি, এই ভিত্তিতে তারা আল্লাহ সকল নাম কি স্বীকার করে। আসলে এখানে আরেকটা বিষয় আমাদের লক্ষণীয় যে মানুষ যখন যুক্তির আশ্রয় নেয় তখনই সে বিভ্রান্ত হয়, আর যতক্ষণ পর্যন্ত মানুষ কোরআন এবং সুন্নাকে আঁকড়ে থাকবে, কোরআন এবং সুন্নার অংশ থাকবে, ততক্ষণ পর্যন্ত তার বিভ্রান্ত হওয়ার কোন অবকাশ থাকে না। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারাকতু ফীকুম আমরাইন লান তামাসসাকতুম বিহিমা লান তুযিল্লু মা তামাসসাকতুম বিহিমা তারাকতু ফীকুম আমরাইন লান তুযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি, যে আমি তোমাদের মধ্যে দুটো বিষয় রেখে গেলাম, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটো বিষয়কে আঁকড়ে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমাদের পথভ্রষ্ট হওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব এবং দ্বিতীয়টি হলো আমার সুন্না। কোরআন এবং সুন্নাকে যতক্ষণ পর্যন্ত মানুষ আঁকড়ে থাকবে, এটাকে এই দুটোকে অনুসরণ করবে, ততক্ষণ পর্যন্ত কেউ বিভ্রান্ত না, পথভ্রষ্ট হবে না। আর যখনই মানুষ কোরআন সুন্নাকে ডিঙ্গিয়ে যখন তার যুক্তির বা বিবেকের বা বুদ্ধির আশ্রয় নেবে তখনই তার ওই স্থিতভ্রষ্ট হয়ে যাবে। এই তো জাহামিয়া সম্প্রদায় এই যুক্তির আশ্রয় নিয়ে যে যদি আমরা আল্লাহর নাম বা এই যে সিফাত এইগুলাকে যদি স্বীকার করি তাহলে তো এই সৃষ্ট বস্তুর সাথে আল্লাহর উদাহরণ দিতে হবে, তাহলে সৃষ্ট বস্তুর সাথে আল্লাহর উদাহরণ আমরা দেব না, দেওয়ার প্রয়োজন পড়ে না যদি আল্লাহর নাম গুণাবলীকে আমরা ওইগুলাকে অস্বীকার করি। তো এই যে ভালো একটা কি তাদের দৃষ্টিতে ভালো ওই যুক্তি দেখিয়ে তারা একটা চূড়ান্ত খারাপে চূড়ান্ত একটা মারাত্মক অপরাধে লিপ্ত হয়ে গেল। যুক্তি মানুষকে বা কিয়াস মানুষকে অনেক এই যে অনেক সময় দিন বহির্ভূত করে ফেলে, মানুষকে কবিরা গুনাহে নিপতিত করে, মানুষকে পথভ্রষ্ট করে। মিয়া সম্প্রদায় এই যে পথভ্রষ্ট হওয়ার তাদের যে তাদের মধ্যে যে উল্লাদ যারা তাদের পথভ্রষ্ট হওয়ার এইটা কারণ যে তাদের যুক্তি তাদেরকে পথভ্রষ্ট করেছে। একজন আহলে সুন্নাহ জামাআহ তারা বলেন যে আল্লাহর যে নাম যেগুলা আমরা কোরআন এবং সুন্নার মাধ্যমে আমরা পেয়েছি আমরা সেগুলোকে মেনে নিব, সেখানে কোনো যেহেতু এগুলো কোরআন এবং এসেছে আমরা সেগুলোকে অবশ্যই আল্লাহর নাম এবং গুণাবলী বলে স্বীকার করব, সেগুলোকে আমরা অস্বীকার করব না। তো আল্লাহর নাম বা গুণকে অস্বীকার করা এটাও ইলহাদ। এখানে আরেকটা বিষয় যে যুক্তি বা অনেক অনেক কাজ বাহ্যিক দৃষ্টিতে ভালো মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে মানে যুক্তির দৃষ্টিতে কিংবা বিবেকের দৃষ্টিতে কোনো কিছু ভালো হলেই সেটা ভালো হয় না যখন পর্যন্ত সেটা কোরআন এবং সুন্নাহ নির্দেশিত না হবে। এই যুক্তির আশ্রয় নিয়ে এবং কোরআন সুন্নাহ বর্জিত হওয়ার কারণে সমাজে অনেক এই ধরনের অনেক লোকের দেখা পাওয়া যায় বা সারা বিশ্বে এই ধরনের কিছু লোক আছে জুহুদ নামে, জুহুদ বা বৈরাগ্যতার নামে যারা পথভ্রষ্ট হয়ে আছে। যেমন অনেকে নিজাকে এই যুক্তি উপস্থাপন করে যে যেহেতু এই দুনিয়াটাই হলো সব ফাসাদের মূল, হ্যাঁ আল্লাহর ইবাদত থেকে এগুলাই ফিরিয়ে রাখে, তো যার কারণে ওরা এই যে গর সংসার ছেলে মেয়ে সবকিছু বাদ দিয়ে হয় জঙ্গলের আশ্রয় নেয় নতুবা পাগল থাকে পাওয়ার জন্য। মূলত তারা তাদের ধারণা শয়তান তাদেরকে তাদের নিকট এই বিষয়টা এই যুক্তিটা অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করে যে পেতে যাও এই যে গড় দুয়ার সব ছেড়ে চলে যাও, হ্যাঁ দুনিয়া ছেড়ে দাও ও বৈরাগী হয়ে যায়। অথচ হাদিসে বলা হয়েছে লা রুহানি ইয়াকাতিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যতার স্থান নেই, এ ধরনের জুহুদ। তো আসলে বাহ্যিক দৃষ্টিতে যুক্তিটা তার কাছে খুব সুন্দরী মনে হয় যে সত্যিই তো এই দুনিয়াতেই হইলো, দুনিয়াটাই তো হইলো সব সমস্যার মূল, হ্যাঁ পরিবার ছেলে মেয়ে সংসার এগুলাই তো আল্লাহর আবাদত থেকে আমাকে ফিরিয়ে রাখতেছে, আমি ঠিক মতো কি করতেছি না, এই ঝামেলা সেই ঝামেলা, তো সব ঝামেলা বাদ দিয়ে আমি আমার নীরবে চলে যাই, হ্যাঁ কোন পাহাড়ে জঙ্গলে কিংবা গর্তে ঢুকে যাই, আল্লাহর আবাদত করতে পারবো। কিন্তু এই কথাটা যদিও এটা তার নিজের যুক্তির কাছে বিবেকের কাছে খুব সুন্দর মনে হচ্ছে, কিন্তু কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে সেটা যুক্তি সেটা কি আদৌ সুন্দর না, কোরআন এবং সুন্নাহ সে নির্দেশ তাকে দেয়নি। এই ধরনের আবাদত এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, এবং এইভাবে সে আল্লাহ আল্লাহকেও কখনো পাওয়ার সম্ভাবনা তার নেই। এক পর্যায়ে এই ধরনের কাজ যারা করে দেখা যায় ওই যুক্তির আশ্রয় নিয়ে যুক্তি শয়তান তাকে একটার পর একটা যুক্তি তার কাছে খুব সুন্দর করে উপস্থাপন করে। অনেক বৈরাগী এমন আছে যে এক পর্যায়ে হয়তো ঘর থেকে বাইর হইলো, ঘর দুয়ার সব ছেড়ে দিয়ে বাড়িঘর ছেড়ে দিয়ে চলে গেল নির্জনে, হ্যাঁ একা একা হাঁটতেছে চলতেছে, কয়েকদিন পরে শয়তান তাকে ওয়াহি করবে যে ঠিক আছে এবার ওই কাপড় চোপড় এগুলো তো হলো দুনিয়ার আসবাব, ওইগুলা রেখে লাভ কি, শরীর থেকে ওইগুলা ফেলে দাও। হ্যাঁ উনি এমন পাগল বাবা সেজে গেলেন, আর কয়েকদিন পরে এরপরে উনি ওই যে গুখাদ্য কুখাদ্য এইগুলা খাইবেন তখন ছাগল বাবা হয়ে যাবেন। এই তো এই হলো বিষয়, তারপর জিজ্ঞিনা রাহু সুকু আমালিহি ফারাহু হাসানা, বাদ কাজগুলা খারাপ কাজগুলো তার কাছে খুব সুন্দর করে উপস্থাপন করে আর এরপরেই তারে একদম নিকৃষ্ট বানিয়ে দেয়। যাও তো কোরআন এবং সুন্নাকে ছেড়ে, কোরআন এবং সুন্নার যে আদেশ নিষেধকে ছেড়ে নিজের যুক্তি বা বিবেকের উপরে নির্ভর করার কারণেই মানুষের এই পরিণতি হয়। হ্যাঁ এই কারণে যারা ওই যে বিভিন্ন ধরনের লোক যারা সমাজে আছে কোরআন এবং সুন্নার অনুসরণ যাদের মধ্যে নেই, এরা তাদের দাবি তাদের যে টার্গেট তাদের উদ্দেশ্য হয়তো তারা তাদের উদ্দেশ্য বলবে যে আমাদের উদ্দেশ্যটা এটা খারাপ না, উদ্দেশ্য তো আমরা ভালো, আমরা তো আল্লাহকে পেতে চাই। হ্যাঁ আল্লাহ তো বল যে অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার এই যে সহায় সম্পদ এইগুলো উপকরণ গুলো এগুলো তো হইলো গিয়ে প্রতারণার উপকরণ, সুতরাং ওই প্রতারণার উপকরণ গুলোকে আমরা বাদ দিয়ে দিই, হ্যাঁ আমরা তো আল্লাহকে পেতে চাই। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, হ্যাঁ আমরা আল্লাহর দিকে দৌড়াই জান্নাতের জান্নাত পাওয়ার জন্য আমরা ওইদিকে অগ্রসর হই, ওই দুনিয়াকে ফেলে দিই। এই যে তাদের যুক্তি বা এই দলিল গুলো তারা অনেক সময় উপস্থাপন করে, কিন্তু এইটা কোরআন এবং সুন্নাহ কতটুকু বিভাগ কিতাবের কোরআনের এক অংশকে বিশ্বাস করো অপর অংশকে অস্বীকার করো। ওই কোরআনে কারিমেতে বলা হয়েছে ওয়ালা তানসা নাসিকামিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, দুনিয়াতে তোমার যে অংশ রয়েছে সেটাকে তুমি ভুলে যেও না। ওই কোরআনে কারিমেতে বলা হয়েছে ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন রমজান এলে তখন তোমরা জমিনে বের হয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আল্লাহর রিজিক সংগ্রহ, ওইটা তো ওই কোরআনে বলা হয়েছে। তো তারা এক অংশকে স্বীকার করে এক অংশকে অস্বীকার করে, আর তাদের যুক্তির আশ্রয় নেওয়ার কারণেই শয়তান তাদের কাছে তাদেরকে প্রতারণা দিতে প্রতারণা দেওয়ার একটা ওয়ে পায়। এজন্য নিজের কাছে কোনো কাজ অত ভালো যত যুক্তিসঙ্গত মনে হোক না কেন সেটাকে পরিহার করতে হবে, এবং সর্বক্ষেত্রেই আমাদেরকে আশ্রয় নিতে হবে কালামুল্লাহর এবং কালামুর রাসূলের, কালামুল্লাহর কোরআনে কারিমের এবং সুন্নতে রাসূলের আশ্রয় নিতে হবে। ওইখানে গেলে ওইটাকে অনুসরণ করলে কোনো ক্ষেত্রে বিপদগামী হওয়ার কোন সম্ভাবনা থাকবে না। তো জাহামিয়াদের আমরা যে আলোচনায় ছিলাম যে জাহামিয়াদের একটা দলের বিভ্রান্ত হওয়ার পিছনে মূল কারণ তাদের এইটাই যে ওই তারা আল্লাহকে চায় না মখলুকের সাথে আল্লাহ সদৃশ হোক, মখলুকের সাথে আল্লাহ সদৃশের দরকার নেই, আল্লাহর নামগুলোকেই তারা বাদ দিয়ে দিছে। এটা এটা ইলহাদ, সেটা হলো গিয়ে আল্লাহর নামের ক্ষেত্রে বক্রতা অবলম্বন করা, সত্যকে পাশ কেটে যাওয়া। তারপরে যেমন আরেকটা ইলহাদ হইল কি সিফাত আল্লাহর গুণাবলীগুলো যে অর্থ বুঝাচ্ছে সেটাকে অস্বীকার করা, আর শুধু নামটা ঠিক থাকবে। যেমন তারা বলে যে হ্যাঁ আল্লাহ সামিয়া, আল্লাহ সামিয়া ওই নামটা ঠিক আছে, শব্দটা ঠিক আছে, কিন্তু সামিয়া আল্লাহ শুনেন, শ্রবণকারী কিন্তু তিনি শুনেন না। আল্লাহ শ্রবণকারী ঠিক কিন্তু শুনেন না, আল্লাহ দ্রষ্টা, আল্লাহ দেখেন সর্বদ্রষ্টা কিন্তু তিনি দেখেন না। হ্যাঁ আল্লাহ জানেন আলিম কিন্তু তিনি জানেন না। এই যে কথা এগুলা হইল কি জেহালতের চূড়ান্ত পর্যায়ের কথা, যেটা করে কোন বিবেক কোরআন সুন্নাহ তো দূরের কথা, এটা কোনো বিবেকও মেনে নিতে পারবে না যে কারোর মধ্যে একটা নাম থাকবে। হ্যাঁ যে একজন আলিম হবে কিন্তু তার মধ্যে ইলিম থাকবে না, একজন 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 লোক রাইটার হবে কিন্তু সে লিখতে পারে না, একজন লোক পাঠক হবে কিন্তু সে পড়তে পারে না, এটা কোনো বিবেক বা কোনো যুক্তি এটাকে মেনে নিতে পারে না। তো এদের একটা দল আছে যে যারা বলে যে আল্লাহ সিফত আছে, ওই নামটা শুধু শব্দটা থাকবে, সামিয়ুন বাসীরুন, এই শব্দগুলো ঠিকই আছে কিন্তু এগুলার কোনো অর্থ নেই, অর্থবিহীন শব্দ। এটা হইল এক ধরনের ইলহাদ। তারপরে আরেক দল, এটাও আল্লাহর আসমা এবং সিফাতের ক্ষেত্রে যে মুমাসিলা সম্প্রদায় যে এরা করে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের উদ্দেশ্যটা স্থাপন করে, এই যে মুমাসিলা সম্প্রদায়, এই যে তামসিল সেটা হলো ইলহাদ। তারপরে আরেকটা দলের কথা যেটুকু আমরা বলছি যে আল্লাহর নামের কোন অংশকে কিংবা এই নামকে উৎপত্তিত আহরিত ধাতু থেকে আহরিত কোন শব্দকে অন্যর জন্য নির্দিষ্ট করা, এটাও ইলহাদ। এই হলো ইলহাদের, আল্লাহর আসমার ক্ষেত্রে ইলহাদের, আল্লাহর নামাবলীর ইলহাদের কয়েকটা রূপ যেটুকু আমরা আপনাদেরকে বললাম। তারপরে বলা হয়েছে যে আল্লাহর আয়াতের ক্ষেত্রে ইলহাদ, আল্লাহর সাইন যেগুলো আছে সাইনের ক্ষেত্রে ইলহাদ, আল্লাহর আয়াত গুলো সেটাগুলো হইল আল্লাহর বৈশিষ্ট্য। হ্যাঁ সেগুলো হইল গিয়ে আল্লাহর বৈশিষ্ট্য যেগুলো দিয়ে আল্লাহ পরিচয় করা যায়। তো এই আয়াতগুলো আল্লাহর সাইন গুলো হলো দুই প্রকার, মনে রাখবেন ভালো করে যে আয়াতুল্লাহ আল্লাহর সাইন গুলো হলো দুই প্রকার, একটা হলো কি যে জাগতিক সাইন আয়াত কৌরিয়া, আর আরেকটা হলো কি আয়াত শরঈয়া। কিছু হলো আল্লাহ এক প্রকার হলো আল্লাহর জাগতিক নিদর্শন, আর আরেক প্রকার হলো যে আল্লাহর শরঈ নিদর্শন। আল্লাহর জাগতিক নিদর্শন যে সম্পর্কে কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন ومن آياته الليل والنهار والشمس والقمر، যে আল্লাহর নিদর্শনের মধ্যে রয়েছে চাঁদ দিন চন্দ্র সূর্য, এগুলো। তারপরে এই যে সূরাতুল ফুসসিলাতে, এটা সূরাতুল ফুসসিলা আয়াত। তারপরে সূরাতুর রুমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ومن آياته أن خلقكم من تراب ثم إذا أنتم بشر تنتشرون، যে আল্লাহ নিদর্শন সমূহের মধ্যে এটাও হচ্ছে একটা যে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, এটাও আল্লাহর একটা জাগতিক সাইন। তারপরে ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আলওয়ানিকুম ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলামিন। সূরা এই যে এই আয়াতে বলা হয়েছে যে আল্লাহর সাইনের মধ্যে এটুকু যে তিনি জমিন এবং আসমান, জমিন এবং আসমানের যে সৃষ্টি, জমিন এবং আসমানের সৃষ্টিটা হচ্ছে আল্লাহর একটা বিশেষ সাইন। ওয়াখতিলাফু আলসিনাতিকুম, তোমাদের ভাষার যে ডিফারেন্ট, ভাষার ভিন্নতা, এক এক দেশের এক এক অঞ্চলের এক এক ভাষা, এই যে ভাষার ভিন্নতা সেটা কে ক্রিয়েট করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাও আল্লাহর একটা নিদর্শন। ওয়া আলওয়ানিকুম, তোমাদের মধ্যে ব্ল্যাক আছে, হোয়াইট আছে, বিভিন্ন কালার আছে, এই যে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন ওমিন আয়াতিহি মানামুকুম বিল্লাইলি ওয়ান নাহার, যে রাতের বেলা তোমাদের ঘুম, হ্যাঁ, এবং দিনবেলা আল্লাহ রিজাক তালাশ করা, এটাও হচ্ছে আল্লাহর একটা শাইর। এই রাত দিন কে সৃষ্টি করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া মিন আয়াতিহি ইউরিকুমুল বারকা খাউফান ওয়া ইউনাজ্জিলু মিনাস সামাঈ মাআ ফায়ুহয়্যি বিহিল আরদা বা'দা মাউতিহা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াকিলুন। ওয়া মিন আয়াতিহি ইউরিকুমুল বারক, আল্লাহ তার শাইনের মধ্য থেকে তোমাদেরকে দেখানো, ওই যে বিজলি যেটা চমকায়, সেটার মধ্যে তোমাদের জন্য কিছু দয়ার বিষয় রয়েছে এবং সেটার মধ্যে তোমাদের জন্য আশার বিষয় রয়েছে। সেটার মধ্যে তোমাদের অমিন আয়াতিহি আল বার্ক, আকাশের মধ্যে যেটা যে বৃষ্টির সময় যেটা আমরা দেখি যে আকাশের যে চমক, যেটা এই বিজলি চমকানোর মধ্যে তোমাদের জন্য বিত রয়েছে, বয়ের বিষয় রয়েছে এবং তোমাদের জন্য তামা আশার বিষয় রয়েছে। এখন প্রাসঙ্গিকভাবে আমি বলছি যে এখানে বিজলির মধ্যে বয়ের বিষয় আর আশার বিষয় কি? বয়ের বিষয় তো হলো যে যখন চমকায় তখন ওই যেমন কয়েকদিন আগে আপনারা হয়তো বিভিন্ন পত্রিকায় দেখছেন যে কি পড়ে, এই বিজলিগুলো পড়ে অনেক লোক মারা যায়। হ্যাঁ, তো এটা বয়ের কারণ, তাছাড়া এর দ্বারা আরো বিভিন্ন বয়ের কারণ আছে। আর বিষয় হলো যেটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানেন যে এর মধ্যে আমাদের জন্য উপকার বা আমাদের আশার বাবার বিষয় কি রয়েছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোই জানেন। বর্তমান সায়েন্টিস্টরা তাদের গবেষণায় দেখা গেছে যে এক একবারের দুধ চমকানোর কারণে জমিনে হাজার হাজার টন সার উৎপাদিত হয়ে থাকে। এটা হলো গিয়া বর্তমান সায়েন্সের আবিষ্কার। হ্যাঁ, কিন্তু সুবহানাহু ওয়া তাআলা অনেক আগেই আমাদেরকে বলছেন যে এগুলোর মধ্যে তোমাদের জন্য আশারও কিছু আছে। আশার কি আছে? হয়তো এরা মাত্র একটা সাইটিটার উদ্ঘাটন করছে যে আকার এই যে বিদ্যুৎ চমকানোর কারণে জমিনের মধ্যে সার উৎপাদিত হয়। জমিনের মধ্যে যদি সার উৎপাদন নাই হতো তাহলে ইউরিয়া কি সার কতজন ইউজ করতেছে? বাকি জমিনে এই যে সুন্দরবনের সুন্দরবনায় ইউরিয়া টিএসপি কে দেয়? সারা জমিনে গাছ উঠতেছে, ওইখানে ইউরিয়া টিএসপি সার কে ব্যবহার করবে? এগুলো তো সার ব্যবহার ছাড়াই হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা কোন জিনিসকে বেকার ঠিক করেননি, নিশ্চয়ই এর পিছনে কোন হিকমত, কোন না কোন উপকার নিহিত রয়েছে, ফায়দা নিহিত রয়েছে, যেটা হয়তো আমরা কিছু জানি আর অনেকগুলোই আমরা জানি না। তো এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিদর্শন। তারপরে আল্লাহ নিদর্শন, তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, এর দ্বারা কি জমিনকে সজীব করে তুলেন। দেখা যায় যে গাছপালা সব শুকিয়ে গেছে, গাছ পাতা সব মরে গেছে, ওই বৃষ্টির কারণে সবকিছু সবগুলো আবার হয়ে উঠে। ইন্না ফি যালিকা লাআয়াত, আল্লাহ বলতেছেন এই সবগুলোর মধ্যে রয়েছে আল্লাহর নিদর্শন, লিকাউমিন ইয়াকিলুন, ওই সম্প্রদায়ের জন্য যে সম্প্রদায় ইয়াকিলুন, বুদ্ধিমান সম্প্রদায়ের জন্য। এখন যদি স্টুপিড হয়, যদি আর চূড়ান্ত স্টুপিডিটি যার মধ্যে থাকে সে এগুলা তো বুঝবে না, ওগুলা তো এমনি এমনি হয়ে যাচ্ছে। যাদের অন্তরে খাতামুল্লাহ আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আবসারিহিম গিশাওয়া, যাদের অন্তরে বা মোহর মেরে দিয়েছেন, সিল মেরে দিয়েছেন, তাদের যাদের কানে আল্লাহ সিল মেরে দিয়েছেন, যাদের চোখে আল্লাহ সিল মেরে, তাদের যাকে যাদের চোখে পর্দা ঢেলে দিয়েছেন, তারা এগুলো দেখবে না, আল্লাহর এই সাইনগুলো তারা দেখবে না, এই যে জাগতিক সাইনগুলো। পরে আরো যেমন সূরাতুল গাশিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাঈ কাইফা রুফিআত ওয়া ইলাল আরদি কাইফা ফুতিহাত। অসংখ্য আল্লাহর যে জাগতিক নিদর্শন সময়ের অসংখ্য নিদর্শনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ওই যে ইলাহাদের যে কয়েকটা রূপ আমরা বললাম, এ ধরনের কোন কিছু বলা যাবে না। এগুলো যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেভাবেই আমাদেরকে মেনে নিতে হবে। এখানে কি আপনাদের দেরি হয়ে যাচ্ছে? আফওয়ান আছে, বারাকাতু ফিকুম।
হ্যাঁ শেখ, ফজল শেখ,
আপনার কোনো অসুবিধা হচ্ছে না আমাকে বলবেন, ইনশাআল্লাহ আমার প্রায় অনেক লম্বা হয়ে যাচ্ছে, আর যদি আপনারা চান ইনশাআল্লাহ আজকে আমরা এখানে রেখে দিতে পারি।
আচ্ছা শেখ, আজকে এদিকে নিলে ইনশাআল্লাহ চপ করা যাক ইনশাআল্লাহ। শেখ
খায়রান ইনশাআল্লাহ, বারাকাল্লাহ ফিকুম জামিয়া
ওয়া ফিকি, বারাকাল্লাহ ইয়া শেখ।